Let's see. এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. الله ছাড়া অন্য কোন মাবুত নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন, তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনে তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 18 ফেব্রুয়ারি, 5 ফাল্গুন এবং ফার্সি 30 বাহমান। রেডিও থাইল্যান্ডের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ও সমাজ ব্যবস্থায় সুপরিকল্পিত বর্ণবাদের অস্তিত্ব রয়েছে বলে প্রেসিডেন্ট বাইডেনের স্বীকারোক্তি সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিল বাংলাদেশ সরকার, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান রং ধনু, এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা, সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, নিষেধাজ্ঞা বহাল রেখে পরমাণু সমঝোতা রক্ষার দাবি অবান্তর, জার্মান চ্যান্সেলরকে বলেছেন ইরানের প্রেসিডেন্ট। ইয়েমেন সংকট সমাধানে ইরানকে ভূমিকা রাখতে হবে বলেছেন ইয়েমেন বিষয়ক মার্কিন বিশেষ দূত টিমোথি। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ। এবং ভারতের পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণ, রাজ্য শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ 26 জন গুরুতর আহত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এক টেলিফোন আলাপে পরমাণু সমঝোতা প্রশ্নে ইউরোপীয় দেশগুলোর নেতিবাচক ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন সাবেক মার্কিন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলো এ ব্যাপারে শক্তিশালী কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। রুহানি বলেন ইউরোপীয় দেশগুলো যদি সত্যিকার অর্থে এই সমঝোতা রক্ষা করতে চায় তাহলে এতে ইরানকে দেওয়া প্রতিশ্রুতিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তিনি নতুন কোনো বিষয় পরমাণু সমঝোতায় অন্তর্ভুক্ত করাকে অসম্ভব উল্লেখ করে বলেন ইরান ও বিশ্বের 6 বৃহৎ শক্তি দীর্ঘদিনের আলোচনা শেষে এই সমঝোতা অর্জন করেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে এটি আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে, কাজে এটির গঠন কাঠামোয় কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। ইরানের প্রেসিডেন্ট বলেন পরমাণু সমঝোতার ভিত্তিতে তার দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় কোনো যুক্তিতেই এই সমঝোতা মেনে চলবে না ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি আগামী শনিবার ইসলামী প্রজাতন্ত্র ইরান সফরে আসছেন। এ সফরে তিনি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। নানা টানা পড়েনের পর ইরান সম্প্রতি ঘোষণা করেছে আগামী 21 ফেব্রুয়ারির পর থেকে তেহরান বাড়তি প্রোটোকল বাস্তবায়নের সহযোগিতা বন্ধ করে দেবে। ইরান যদি এ পদক্ষেপ নেয় তাহলে আইএই এর প্রতিনিধি দল আকস্মিকভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে পারবে না। ইরানের সঙ্গে চলমান সংকট কিভাবে নিরসন করা যায় মূলত তা নিয়ে আলোচনা করবেন গ্রোসি। গত ডিসেম্বর মাসে ইরানের জাতীয় সংসদ একটি বিল পাশ করেছে, এতে আইএই এর সঙ্গে বাড়তি প্রোটোকল বাস্তবায়নের সহযোগিতা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইরান সরকারকে। আইএই এতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি জানিয়েছেন, আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি নিজেই ইরান সফরের অনুরোধ জানিয়েছিলেন। বাড়তি প্রোটোকল বাতিল করার ব্যাপারে ইরান যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে আলোচনা করতে তিনি তেহরান সফর করতে চান বলেও গারিবাবাদি নিশ্চিত করেছেন। ভারত মহাসাগরের উত্তরে ইরান রাশিয়া ও ভারতের যৌথ নৌ মহড়া শেষ হয়েছে। মেরিটাইম সিকিউরিটি বেল্ট হাইব্রিড শীর্ষকে মহড়ার সাগরের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক নানা ধরনের অনুশীলন সম্পন্ন করা হয়েছে। মহড়ায় ইরানের জামারান ও নাগদি ডেস্ট্রয়ার ছাড়াও বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ ও ডেস্ট্রয়ার অংশ নিয়েছে। এতে রাশিয়া ও ভারতের কয়েকটি নৌ ইউনিটও সক্রিয়ভাবে অংশ নেয়। দুই দিন ব্যাপী মহড়ার শেষ দিনে গতকাল জলদস্যুদের বিরুদ্ধে অভিযানের মহড়া সম্পন্ন করা হয়। মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল গোলাম রেজা তাহানি কল্পিত জলদস্যুদের বিরুদ্ধে অভিযান সম্পর্কে বলেছেন, জলদস্যুদের কবলে পড়া বাণিজ্যিক জাহাজ দুটি চবাহর বন্দরের মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারে সিগন্যাল পাঠায়। এরপর ইরানের নৌবাহিনীর একটি সিকোরস্কি এসডি 3DC কিং হেলিকপ্টার উড়ে যায় এবং পরিস্থিতি সরেজমিন দেখে আসে। এরপর অভিযান চালিয়ে জলদস্যুদের পরাস্ত করা হয়। আমেরিকার ইয়েমেন বিশেষ দূত টিমোথি ল্যান্ডার্কিং বলেছেন, ইয়েমেনের চলমান সংকট সমাধানে ইরানকে ভূমিকা পালন করতে হবে। তিনি বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সংবাদ সম্মেলনের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। তিনি ইয়েমেন সংকট সমাধানে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য ইরান সহ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর প্রতি আহ্বান জানান। ল্যান্ডার্কিং একই সঙ্গে ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদের প্রতি সব রকম সহযোগিতা করার জন্য ইরানকে দায়ী করে বলেন, তেহরানের সহযোগিতা নিয়ে আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরব সহ পারস্য উপসাগর তীরবর্তী আরব দেশগুলোর বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। মার্কিন বিশেষ প্রতিনিধি এমন সময় অভিযোগ করলেন যখন আমেরিকার সর্বাত্মক সহযোগিতা নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত গত 6 বছর ধরে আগ্রাসন চালিয়ে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল হুথি বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক হয়ে উঠেছে তার দেশের উপর সৌদি আরবের ব্যবহার করা ব্রিটিশ অস্ত্র। তিনি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইয়েমেনে যুদ্ধবিরতির জন্য ব্রিটিশ সরকার যে আহ্বান জানিয়েছে তাকে দ্বিচারিতা বলে মন্তব্য করেন আলী আল হুথি। তিনি বলেন, সৌদি আরবকে অস্ত্র ভাইরাস সরবরাহ না করার জন্য আমরা লন্ডনের প্রতি আহ্বান জানাই। ব্রিটেনের এসব অস্ত্র ইয়েমেনের নিরপরাধ জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তিনি এসব কথা বলেন। সম্প্রতি খবর বের হয়েছে যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন, যে বৈঠক থেকে সোমালিয়া, দক্ষিণ সুদান এবং ইয়েমেনে করোনা ভাইরাসের ভ্যাকসিন বিতরণের জন্য যুদ্ধবিরতির প্রচেষ্টা চালানো হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। উল্লেখ্য, মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে বীরোত্তম খেতাব দেওয়া হয়। স্বাধীনতার প্রায় 50 বছর পর সম্প্রতি তার রাষ্ট্রীয় খেতাব বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। এদিকে বরিশাল বিভাগীয় সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে বিএনপির গাড়িবহর মাওয়া ফেরিঘাটে আটকে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে রওনা হন। গাড়িবহর ফেরিঘাটে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় মাওয়া ফেরি চলাচল কর্তৃপক্ষ তাদের অফিস বন্ধ করে নিখোঁজ হয়ে যায়। পরে লঞ্চে করে নেতাকর্মীদের নিয়ে পদ্মা নদী পার হন বহরের নেতৃত্বে থাকা ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দেবার পথে আমাদেরকে বাধা দিচ্ছে। সমাবেশ উপলক্ষে বুধবার রাতে লঞ্চে করে ঢাকা থেকে বরিশালে পৌঁছেছেন কয়েক হাজার নেতাকর্মী। ওদিকে বরিশাল নগরীর জিলা স্কুল মাঠে আজ দুপুর দুটায় শুরু হয়েছে সমাবেশ। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে হামলা ও সংঘর্ষের ঘটনায় দুই থানায় দায়ের হওয়া তিন মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল সহ বিএনপির 74 জন নেতাকর্মীকে আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদেরকে আগামী 21 মার্চ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এ সময়ের মধ্যে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। আমেরিকা থেকে কিছু মানুষ বাংলাদেশে করোনার ভ্যাকসিন নিতে আসছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আজ ঢাকায় বিদেশি কূটনীতিকদের করোনা ভ্যাকসিনেশন কার্যক্রমে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। ডক্টর এ কে আব্দুল মোমেন আরও বলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা আমেরিকা থেকে দেশে আসছেন কেন? তখন তারা বলছেন, আমেরিকায় কতদিন পরে ভ্যাকসিন পাওয়া যাবে তার ঠিক নেই, তাই এই সময় আমরা দেশে এলাম এবং ভ্যাকসিনও নিলাম। তারা প্রবাসী, এক মাসের জন্য ছুটি নিয়ে দেশে এসেছেন। ভারতের পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ 26 জন গুরুতর আহত হয়েছেন। গতরাতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার মুখে আক্রান্ত হন মন্ত্রী। আরও বলছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে এক বোমা বিস্ফোরণে রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ 26 জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে আক্রান্ত হন মন্ত্রী জাকির হোসেন ও অন্যরা। এদিন রাতেই তাকে রাজধানী কলকাতার একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আনা হয়। আজ বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত জাকির হোসেন ও অন্যদের দেখতে কলকাতার SSKM হাসপাতালে গিয়ে তাদের খোঁজ খবর নেন। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
জাকির খুব পপুলার লিডার মনে রাখবে এবং ইটস এ টেম্পলেন টু কি একটা মিনিস্টার সহ আমার 26 জন সাধারণ মানুষ আজকে মৃত্যুর দিকে লড়াই করছে। রেল মিনিস্টার কি জানে তাদের হাত উড়ে গেছে, তাদের পা উড়ে গেছে, তাদের মুখ ঝলসে গেছে, তাদের কি অবস্থা একবার ভেবে দেখেছে? তার স্টেশনে কি হচ্ছিল এটা পুরোপুরি তাদের দায়িত্ব, টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব,
বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ প্রসঙ্গে আরো বলেন,
গুলি করলে হয়তো কিছু করতে পারত না, যেহেতু 30-40 জনের সঙ্গে থাকে, সেই জন্য এই প্ল্যানটা বেছে নিয়েছে এবং এর ভয়াবহতা দেখে আমি নিজে শিউরে উঠছি। এই ধরনের জিনিস আমি দেখেছিলাম যে বিয়ান সিং যখন মারা গিয়েছিলেন বা বিক্রার সময় যখন এক্সপ্লোশন হয়েছিল, সেরকম এই টাইপের কিছু একটা এগুলোকে ফিট করেছে এবং যারা ফিট করেছে জেনে শুনেই করেছে।
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী MP বলেছেন, আজকে বাংলার আইন শৃঙ্খলা ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে? রাজ্যের মন্ত্রীর উপরে হামলা হচ্ছে, মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে, খুন করার চেষ্টা হচ্ছে,
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আসন্ন শ্রীলঙ্কা সফরের সময় দেশটির জাতীয় সংসদে ভাষণ দেওয়ার যে কর্মসূচি ছিল তা বাতিল করা হয়েছে। শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে ইমরান খানের ভাষণ বাতিল করা হয়েছে বলে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে। আগামী 22 ফেব্রুয়ারি থেকে 2 দিনব্যাপী ইমরান খানের শ্রীলঙ্কা সফর শুরু হওয়ার কথা রয়েছে। এই সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে ইমরান খানের বৈঠকের কথা রয়েছে। এছাড়া একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন ইমরান খান। 24 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার জাতীয় সংসদে তার ভাষণ দেওয়ার কথা ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভয়াবহ তুষার ঝড়ে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। টেক্সাস, লুইজিয়ানা, কেন্টাকি এবং মিজৌরির মতো অঙ্গরাজ্যগুলোতে প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বয়ে যাওয়া ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতের বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে লাখ লাখ মানুষ। প্রচণ্ড শীত, হিমশীতল বাতাস আর অস্বাভাবিক রকমের তুষারপাতের মধ্যে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে বিপাকে পড়েছে লাখ লাখ মানুষ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন কৃষ্ণাঙ্গরা যে পরিকল্পিত বর্ণবাদী জুলুম ও বৈষম্যের শিকার, দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনও তা স্বীকার করেছেন। এ প্রসঙ্গে আজকের দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্য ও সহিংসতা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পুরনো বড় সংকট। গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যের বিষয়টি স্বীকার করেছেন। এ প্রসঙ্গে বাইডেন বলেছেন, যে অপরাধ করে একজন শ্বেতাঙ্গ মার্কিন নাগরিক যেখানে পাচ্ছেন মাত্র 2 বছরের কারাদণ্ড, সেখানে একজন কৃষ্ণাঙ্গকে ওই একই অপরাধের জন্য দেয়া হয় 7 বছরের কারাদণ্ড। মার্কিন যুক্তরাষ্ট্রে আফ্রিকানদের জোর করে জাহাজে উঠিয়ে দেশটিতে নিয়ে দাস হিসেবে ব্যবহার করার মাধ্যমে কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গদের সহিংস আচরণ শুরু হয়েছিল খ্রিস্টীয় 17th শতকে, আর এখনও তাদের উপর নির্যাতন ও বৈষম্য অব্যাহত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আফ্রিকান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ নাগরিক দেশটির মোট জনসংখ্যার প্রায় 14%। বারাক ওবামা কৃষ্ণাঙ্গ বংশোদ্ভূত প্রথম মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর কৃষ্ণাঙ্গদের পরিস্থিতি ভালো হবে বলে আশা করা হচ্ছিল, কিন্তু বাস্তবে তাদের অবস্থা অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আরও শোচনীয় হতে থাকে। গত প্রায় 70 বছরে আফ্রিকান আমেরিকানদের অধিকার বিষয়ক নানা আন্দোলন জোরদার হওয়া সত্ত্বেও বিচার ও সাজার ক্ষেত্রে কৃষ্ণাঙ্গরা ব্যাপক বৈষম্যের শিকার হচ্ছে। মার্কিন কারাবন্দীদের 67% হচ্ছে কৃষ্ণাঙ্গ। শিক্ষা, স্বাস্থ্য ও চাকুরির সুবিধাসহ অন্য অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে কৃষ্ণাঙ্গ সহ সংখ্যালঘু নানা মার্কিন সম্প্রদায়। মার্কিন স্বাস্থ্য বিভাগের অবহেলা ও উদাসীনতার কারণে করোনা ভাইরাসেরও বেশি শিকার হয়েছে কৃষ্ণাঙ্গ ও ল্যাটিন ভাষী মার্কিন নাগরিকরা। মার্কিন পুলিশি বর্বরতারও প্রধান শিকার কৃষ্ণাঙ্গরা। জর্জ ফ্লয়েডের মতো নিরাপরাধ মার্কিন কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মার্কিন পুলিশের হাতে নৃশংস ও পৈশাচিক কায়দায় প্রায় নিহত হচ্ছে। এ নিয়ে ব্যাপক প্রতিবাদ আন্দোলন সত্ত্বেও মার্কিন রাষ্ট্র ব্যবস্থায় বিরাজমান সুপরিকল্পিত বর্ণবাদী কাঠামোর কারণে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পারছে না মার্কিন কর্তৃপক্ষ। এইসব পুলিশের বিরুদ্ধেও কার্যকর কোনো শাস্তির ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা এই বিষয়কে তেমন গুরুত্বই দিচ্ছে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সরকার। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে ভোজ্য তেলের বাজারে তেলেস্পাতি কারবার চলছিল বেশ কিছুদিন ধরেই। গত ৬ মাস ধরেই অস্থির রয়েছে ভোজ্য তেলের বাজার। নানা অজুহাতে দফায় দফায় বাড়ানো হচ্ছিল দাম। চলতি মাসে এই দাম বেড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে আসে। এ অবস্থায় আসন্ন রমজানকে সামনে রেখে দেশের বাজারে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশন বিষয়ক জাতীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিনের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা এবং বোতলজাত সয়াবিন প্রতি লিটার বিক্রি হবে ১৩৫ টাকায়। এছাড়া পাম সুপার বিক্রি হবে ১০৪ টাকা লিটার দরে। সভা শেষে এক ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন,
প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল যেটা ১২৩ টাকা মিলগেটে, পরিবেশক মূল্য হচ্ছে ১২৭ টাকা এবং ১৩৫ টাকা হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এটা কিন্তু ম্যাক্সিমাম রিটেল প্রাইস। ৫ লিটার বোতলজাত সয়াবিন ৫৮৫ টাকা মিলগেটে, পরিবেশক মূল্য ৬০০ টাকা।
সভায় অংশগ্রহণকারী কনজিউমার্স অ্যাসোসিয়েশন ক্যাবের মহাসচিব অ্যাডভোকেট হুমায়ুন কবির ভুইয়া রেডিও তেহরানকে জানান, ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ভোজ্য তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। এটা যাতে কার্যকর হয় তা তদারকির জন্য ক্যাপকেও দায়িত্ব দেয়া হয়েছে।
সামনে রমজান সামনে রেখেই কিন্তু তারা দামটা এটা ফিক্স করছে। এটা আমরা আশা করি যে যদি যে দামটা মানে সরকার ফিক্স করে দিচ্ছে ব্যবসায়ীদের আলোচনা করে, এটা সঠিক ভাবে যদি পালন করা হয় তাহলে ভোক্তারা কমপক্ষে বেশি দিয়ে কিনতে আর হবে না আর কি। রোজা এটা ইম্প্যাক্ট হবে না, রোজা ইম্প্যাক্ট হবে না, কারণ রোজার মধ্যে যদি ভবিষ্যৎবাজার যদি কমে যায় তাহলে এটা কমে আসবে, আর যদি বেড়ে যায় তাহলে আলোচনা করে ১৫ দিন পর পর মিটিং এর ব্যবস্থা করা হয়েছে।
অত্যাবশ্যকীয় পণ্য বিপণন সংক্রান্ত সরকারি ও ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে গঠিত জাতীয় কমিটির গতকালকের সভায় বাণিজ্যমন্ত্রী বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে পর্যাপ্ত মজুদ সৃষ্টি করতে হবে যাতে কোনো অবস্থাতেই নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট না হয়। এজন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। এছাড়া আন্তর্জাতিক বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে নিয়মিত সভা করে ভোজ্য তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হবে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু কিশোরদের সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু।
রং ধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। রংধনুর আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ষষ্ঠ শতাব্দীর বিখ্যাত দানবীর হাতেম তাঈর নাম শুনেছ। তিনি ছিলেন তৎকালীন আরবের ইয়েমেন প্রদেশের একজন অত্যন্ত জ্ঞানী ও নিরঅহংকারী ব্যক্তি। তার পুরো নাম হাতেম ইবনে আবদুল্লাহ ইবনে সাদ আত-তায়ির।
সাধারণ জীবনযাপনকারী হাতেম তাঈর দানশীলতা, আতিথেয়তা ও মহানুভবতার কথা ছিল মানুষের মুখে মুখে। তার কথায় মানুষের হৃদয় গলে যেত, শত্রু পরিণত হতো বন্ধুতে, পরকে আপন করার এক অসম্ভব ক্ষমতা ছিল হাতেমের।
তার পরোপকার আর মহৎ হৃদয়ের গল্প এতটাই অবিশ্বাস্য যে তিনি ইতিহাসের তাম্রলিপি থেকে উপকথার পাতায় স্থান পেয়ে গেছেন। আশ্চর্য হলেও সত্য, অনেকেই তাকে কেবল উপকথার চরিত্র হিসেবেই মনে করে, অথচ তিনি সত্যিকারের রক্ত মাংসের মানুষ ছিলেন। বিখ্যাত ফার্সি কবি শেখ সাদি তাঁর গুলিস্তানে লিখেছেন, হাতেম তাই বেঁচে নেই, কিন্তু তার নাম তার সদ্গুণের জন্য চিরকাল বিখ্যাত হয়ে থাকবে।
বন্ধুরা, তাই বংশ ছিল আরবের উত্তর পশ্চিমের হাইল অঞ্চলের শাসক। হাতেম তাই ছিলেন ওই গোত্রের প্রধান এবং তিনি ইসলাম পূর্ব 578 সালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর তার ছেলে আদি ইবনে হাতেম গোত্রের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
8 হিজরি সনে মক্কা বিজয়ের পর আরবের যেসব ছোট ছোট শহরে তখনও মূর্তি পূজা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব শহরে অভিযান চালিয়ে সমগ্র আরবকে মূর্তি পূজা মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি প্রায় 300 সৈন্য সহ হযরত আলী আলাইহিসসালামকে হাইল শহরে আত্তাই গোত্র অভিমুখে পাঠান। ওই অভিযানে আত্তাই গোত্র পরাজিত হয়। এর কিছুদিন পর আদি ইবনে হাতেম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন।
বন্ধুরা, রংধনুর আজকের আসরে আমরা দানবীর হাতেম তাইয়ের জীবন থেকে নেয়া একটি গল্প শোনাব। গল্পের পর থাকবে একটি গান, আর সবশেষে থাকবে বাংলাদেশের এক নতুন বন্ধুর সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
অনেক অনেক দিন আগের কথা, রোমের একজন গভর্নর ছিলেন অনেক দানশীল। তিনি জনগণের কল্যাণে কাজ করতেন এবং তাদের সাহায্য করতেন। গভর্নর যখন হাতেম তাইয়ের দানশীলতার কাহিনী জানতে পারলেন, তখন তিনি ঈর্ষান্বিত হয়ে বললেন, আমি সবচেয়ে দানশীল ব্যক্তি, দানবীর উপাধি আমাকেই বানায়, হাতেমকে নয়।
এ ঘটনার কিছুদিন পরের কথা। গভর্নর রোমের সকল অভিজাত ও সাধারণ মানুষকে একটি অনুষ্ঠানে দাওয়াত করলেন। খাওয়া দাওয়া শেষে একজন অতিথি সকলের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে হাতেম তাই ও গভর্নরের দানশীলতা সম্পর্কে একটি কবিতা পাঠ করলেন। কবিতার এক জায়গায় তিনি গভর্নরের উদ্দেশ্যে বললেন, আপনার মেহমানদারি, ক্ষমা ও দানশীলতা ঠিক যেন হাতেম তাইয়ের মতো।
গভর্নর কবিতা শুনে রেগে গেলেন, বললেন, কেই হাতেম তাই, আমি লোকদের এত কিছু করার পরও তারা হাতেম তাইয়ের সাথে আমাকে তুলনা করছে, সে আমার চেয়ে দানশীল হয় কিভাবে?
এ কথা বলে তিনি ক্ষান্ত হলেন না, হাতেম তাইকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু সবার সামনে বেশি কিছু বললেন না। এরপর রাতের বেলায় তার সবচেয়ে শক্তিশালী ও বিশ্বস্ত এক কমান্ডারকে ডেকে বললেন, তুমি এক্ষুনি হাতেম তাইয়ের শহরে যাও এবং তাকে হত্যা করো। যতক্ষণ পর্যন্ত সে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ তার দানশীলতা নিয়ে কথা বলবে, আমার অবদান কিছুতেই স্বীকার করবে না। তুমি যদি তাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে অনেক অনেক পুরস্কার দেব।
গভর্নরের কথা শেষ হওয়ার পর কমান্ডার ঘোড়া ছুটিয়ে হাতেম তাইয়ের শহরের দিকে রওনা হলেন এবং কয়েকদিন পর সেখানে হাজির হলেন।
হাতেম তাইয়ের শহরের পাশে ছিল একটি বিরাট মরুভূমি। রাতের বেলায় কোথায় আশ্রয় পাবেন এই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন। হঠাৎ তিনি একটি আওয়াজ শুনলেন এবং দেখতে পেলেন একটি লম্বা ছায়া তার দিকে এগিয়ে আসছে। কমান্ডার খুব আতঙ্কিত হয়ে পড়লেন, তলোয়ার বের করে নিজেকে রক্ষার জন্য প্রস্তুত হলেন। এ সময় তিনি দেখতে পেলেন ঘোড়ায় চড়ে এক যুবক তারই দিকে এগিয়ে আসছে।
কমান্ডারকে দেখে যুবকটি ঘোড়া থেকে নেমে বললেন, আপনি কে, এই মরুভূমিতে কি করছেন?
কমান্ডার বললেন, আমি অনেক দূর থেকে এক অভিযানে শহরে এসেছি, আমি খুব ক্লান্ত, ক্ষুধার্ত এবং দিশেহারা।
হাতেম তাই বললেন, আপনি কিছু মনে না করলে যতদিন খুশি আমার বাড়িতে মেহমান হিসেবে থাকতে পারেন।
রোমান কমান্ডার খুশি হয়ে আমন্ত্রণ গ্রহণ করলেন এবং যুবকের বাড়িতে গেলেন। যুবক তাঁর বাড়ির সবচেয়ে ভালো ঘরটিতে তাকে থাকতে দিলেন, তাকে উত্তম খাবার পরিবেশন করলেন এবং তার জন্য আরামদায়ক বিছানার ব্যবস্থা করলেন। এরপর কমান্ডার ঘুমিয়ে গেলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে যুবককে উদ্দেশ্য করে কমান্ডার বললেন, আপনি খুবই দয়ালু, আমার সাথে আপনি যে ব্যবহার করেছেন সেজন্য আমি কৃতজ্ঞ, আমি এর প্রতিদান দিতে চাই।
এই বলে কমান্ডার একটি স্বর্ণের থলে বের করলেন এবং বললেন, এই নিন, এতে সামান্য কিছু স্বর্ণমুদ্রা আছে।
যুবকটি হাসি মুখে থলেটি ফেরত দিয়ে বললেন, আমি আপনার কাছে কোনো প্রতিদান চাই না, কারণ আপনি আমার অতিথি।
যুবকটির এই ব্যবহারে কমান্ডার আরও মুগ্ধ হয়ে গেলেন। তিনি মনে মনে বললেন, এর মতো হৃদয়বান ও দয়ালু ব্যক্তিকে বিশ্বাস করা যায়। এরপর তিনি বললেন, আমি রোমান গভর্নরের আদেশে এই শহরে এসেছি একজন লোককে হত্যা করতে। আমি যদি লোকটির শির নিয়ে যেতে পারি তাহলে গভর্নর আমাকে অনেক পুরস্কার দেবেন।
যুবক বললেন, লোকটি কে, তার অপরাধী বা কি?
কমান্ডার বললেন, তার নাম হাতেম তাই, তার অপরাধ সে আমাদের গভর্নরের চেয়েও দানশীল।
এ কথা শুনে যুবকটি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, প্রিয় অতিথি, আপনি যদি এজন্য এখানে এসে থাকেন তাহলে শুনুন, হাতেম আপনার সামনেই বসে আছে, আমি হাতেম তাই।
হাতেম তাইয়ের পরিচয় পেয়ে রোমান কমান্ডার হতবাক হয়ে গেলেন। এরপর কম্পিত কণ্ঠে বললেন, আপনি আপনি হাতেম তাই?
হাতেম বললেন, হ্যাঁ আমি হাতেম তাই। যদি গভর্নরের পুরস্কার আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আপনি এক্ষুনি আমাকে হত্যা করে মাথাটা নিয়ে যেতে পারেন।
একথা শুনে রোমান কমান্ডার আরেক দফা বিস্মিত হলেন। হাতেম তাইয়ের মহত্বের কাছে নিজেকে অত্যন্ত তুচ্ছ মনে করলেন। তিনি মনে মনে বললেন, দয়া, উদারতা ও সুন্দর ব্যবহারের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। এরপর তিনি হাতেম তাইকে উদ্দেশ্য করে বললেন, আপনি আমাকে ক্ষমা করুন, আমি বুঝতে পেরেছি আপনার মহত্বের কথা কেন মানুষের মুখে মুখে।
হাতেম তাই রোমান কমান্ডারকে ক্ষমা করার পর তিনি নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। হাতেম তার সফরের জন্য প্রয়োজনীয় খাবার ও পানি দিয়ে দিলেন। দেশে ফিরে গিয়ে লোকটি সমস্ত ঘটনা গভর্নরকে ঘুরে পড়লেন। সবশেষে তিনি বললেন, আমি তাকে হত্যা করে তার মাথা আনতে গেলাম আর তিনি তার উদারতা দিয়ে আমার অন্তরের সব খারাপ চিন্তা দূর করে দিলেন। এমন মহৎ ব্যক্তি এ দুনিয়ায় কয়জন আছে?
গভর্নর অত্যন্ত মনোযোগ দিয়ে কমান্ডারের কথা শুনলেন, তারপর মাথা নাড়িয়ে বললেন, তুমি ঠিকই বলেছ, আমি বিনা কারণে তার প্রতি ঈর্ষান্বিত হয়েছিলাম। আজ আমি বুঝতে পারছি যে সত্যিই তিনি একজন মহান ব্যক্তি, তার দয়া ও উদারতার তুলনা সে নিজেই।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotehran1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের রেপার্টরিতে রয়েছে একটি গান, চাই সবুজ পৃথিবী, শিরোনামের গানটি গেয়েছে মারিয়া তাসকিন উমানি।
তাই নতুন জীবনের গান আমাদের কান।
বন্ধুরা, মারিয়ার চমৎকার গানটি শুনলে এবারে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব এক নতুন বন্ধুকে। হ্যালো, তোমার নাম কি?
আমার নাম মোহাম্মদ আজহারুল ইসলাম তামিম।
আজহারুল ইসলাম তামিম, বেশ সুন্দর নাম তোমার। তো তোমার নামের অর্থ কি?
আজহারুল ইসলাম অর্থ ইসলামের আলোকময় এবং তামিম অর্থ শক্তিশালী বা পরিপূর্ণ।
চমৎকার অর্থবোধক নাম তোমার। তো তামিম, তুমি কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়ো?
আমি কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখায় দশম শ্রেণীতে পড়ি।
পড়াশোনা ছাড়া তুমি আর কি কি করো?
পড়াশোনার পাশাপাশি বাংলাদেশ বেতার এবং রেডিও তেহরানের সকল অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি এবং গল্প এবং উপন্যাস পড়ি।
তুমি দেখছি অবসর সময়কে ভালোভাবেই কাজে লাগাও। তো আজকের আসরে তুমি আমাদেরকে কি শোনাতে চাও?
আজকের আসরে আমি একটি গল্প বলতে চাই।
আচ্ছা, গল্প শোনাবে? ঠিক আছে, শোনাও।
এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটি মজার জোকস বললেন। এটি শুনে সবাই পাগলের মতো হাসতে লাগল। কিছুক্ষণ পরে সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকসটি বললেন। এবারও তাদের মধ্যে কয়েকজন হাসলেও বাকিরা হাসেননি। এই ব্যক্তি একই জোকস বারবার বলতে লাগল। এক পর্যায়ে কেউ আর হাসে না। তারপর তিনি মুচকি হেসে সবার উদ্দেশ্যে বললেন, দেখো, তোমাদের একই জোক শুনে যেমন বারবার হাসতে ইচ্ছে করে না, তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোনো একটি কষ্টের জন্য দিনের পর দিন কাঁদতে থাকো? শিক্ষণীয় হলো জীবনে পাওয়া কষ্টের কথা না ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়া।
তোমার গল্পটি সত্যিই শিক্ষণীয়। তো তামিম, বড় হয়ে তুমি কি হতে চাও?
আমি বড় হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হতে চাই, দেশের জন্য কাজ করতে চাই।
সবশেষে রংধনু আসরের ছোট্ট বন্ধুদেরকে তুমি কিছু বলতে চাইলে বলতে পারো।
ছোট বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা পড়াশোনার পাশাপাশি রেডিও তেহরানের সকল অনুষ্ঠান নিয়মিত শুনবা এবং বিভিন্ন লেখকের গল্প এবং উপন্যাস পড়বা, যা তোমাদের অনেক বড় হতে সাহায্য করবে।
ছোট্ট বন্ধুরা নিশ্চয়ই তোমার পরামর্শ মেনে চলবে। তো রংধনু আসরে অংশ নেওয়ার জন্য আজহারুল ইসলাম তামিম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো। আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি আজকের আসর। কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 18 ফেব্রুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, অসত্য তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট, দৈনিক প্রথম আলো। সামি সহ চারজনের বিরুদ্ধে মামলার আদেশ 23 ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠ। সরকারের অবস্থা, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, দৈনিক যুগান্তর। খাদ্যে ভেজাল বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, দৈনিক ইত্তেফাক। কেন্দ্রীয় শহীদ মিনারে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না, ডিএমপি কমিশনার, দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন। এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে হাইকোর্টে তলব, দৈনিক মানবজমিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম, দুর্নীতি থেকে রক্ষা পাবেন না আপনার ছেলেও, সেও আমার ভাইপো, শাহকে আক্রমণ মমতার, দৈনিক আনন্দবাজার পত্রিকা। ক্ষমতা এলে বাংলায় সপ্তম বেতন কমিশন, সাগরে দাঁড়িয়ে প্রতিশ্রুতি অমিত শাহর, দৈনিক আজকাল। এবং বঙ্গ দখলের নয়া রণকৌশল, 110 কঠিন আসনের দায়িত্বে বিজেপির 22 কেন্দ্রীয় নেতা, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। অসত্য তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট। দৈনিক প্রথম আলোর শিরোনামের এই খবরে বলা হয়েছে, নিজেদের নামের পাশাপাশি মা বাবার নামও বদল করেছেন বহুল আলোচিত 3 সহোদরের দুজন, হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ। নিজেদের ছবি দিয়ে নতুন নাম আর ভিন্ন ঠিকানা ব্যবহার করে তারা জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংগ্রহ করেছেন। নিয়ম অনুযায়ী জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট করার সময় ব্যক্তিকে সশরীর হাজির থেকে ছবি তুলতে হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী হারিস আহমেদ জাতীয় পরিচয়পত্র NID ও পাসপোর্ট নিয়েছেন মোহাম্মদ হাসান নামে, আর জোসেফ নিয়েছেন তানভীর আহমেদ তানজিল নামে। এ ধরনের কাজ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ও পাসপোর্ট অধ্যাদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাদের আরেক ভাই আনিস আহমেদও একই রকম কাজ করেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। হারিস ও জোসেফ দুটি খুনের মামলায় যথাক্রমে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তাদের আরেক ভাই আনিস আহমেদ একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। 2019 সালের 28 মার্চ হারিস ও আনিসের সাজা মওকুব করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে মা রেনুজা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে জোসেফের সাজা মাফ করেছিলেন রাষ্ট্রপতি। জোসেফ তখন কারাগারে ছিলেন।
স্বামী সহ চারজনের বিরুদ্ধে মামলার আদেশ 23 ফেব্রুয়ারি, এই শিরোনামের খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় তথ্যচিত্র প্রকাশ করার দায়ে শায়ের জুলকার নাইন স্বামী ও ডেভিড বার্গম্যান সহ চারজনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলাটি আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য আগামী 23 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম দিন ধার্য করেন। মামলার বাদী মশিউর মালেক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার অপর আসামিরা হলেন আল জাজিরার এডিটর জেনারেল মোস্তফা সৌগ, তাসনিম খলিল ও ডেভিড বার্গম্যান। এজাহারে বলা হয়, সরকার ও সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে, যাতে সহযোগিতা করেছেন সামি, সাংবাদিক ডেভিড বার্গম্যান, তাসনিম খলিল ও চ্যানেলটির ডিরেক্টর জেনারেল মোস্তফা সৌগ।
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, মিডনাইট সরকারের মাফিয়াতন্ত্র দেশে বিদেশে উন্মোচিত হয়ে যাওয়ার পর তারা ঘরে বাইরে মুখ দেখাতে না পেরে নতুন চক্রান্তে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভি। তিনি বলেন, এখন সরকারের অবস্থা, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভি। তিনি বলেন, চারদিকে নানা কথাবার্তা, ফিসফিস শুনতে পাচ্ছে জনগণ, সরকারের অবস্থা ভালো না, তাই পরিস্থিতি সামাল দিতে নানা নাটক রঙ্গ করছে, আবার নতুন করে গ্রেফতার, মামলা, হামলা, নিপীড়ন, নিষ্ঠুর দমননীতি শুরু করেছে, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে নতুন নতুন ইস্যু তৈরি করছে।
খাদ্যে ভেজাল বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, এই শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, খাদ্যে ভেজাল বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় নিরাপত্তা খাদ্য দিবস 2021-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। খাদ্যে ভেজাল প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 2 পয়সা বেশি কামানোর জন্য ভেজাল দিতেই থাকে, পচা গন্ধ খাবার দিতে থাকে, খাবারের মানটা ঠিক রাখার জন্যে দামটা হয়তো একটু বেশি পড়তে পারে, কিন্তু ভেজাল যাতে দিতে না পারে সেটা নজরদারি করতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আজকাল অনলাইনে অর্ডারের ভিত্তিতে বিভিন্ন জায়গায় খাবার খাচ্ছে, ফুড সাপ্লাই হচ্ছে, এটা সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখা দরকার। প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রতিটি পদক্ষেপই হচ্ছে বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য।
কেন্দ্রীয় শহীদ মিনারে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, ডিএনপি কমিশনার দৈনিক ইত্তেফাক। একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকালে একথা জানান তিনি। তিনি বলেন, প্রতিষ্ঠান বা সংগঠন থেকে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে দুজন করে প্রবেশ করতে পারবেন।
ডক্টর মোহাম্মদ ইউনুসকে হাইকোর্টে তলব, এটি দৈনিক মানব জমিনের একটি খবরের শিরোনাম। খবরটিতে লেখা হয়েছে, আদালত অবমাননার অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাকে আগামী 16 মার্চ আদালতে হাজির হয়ে আদালত অবমাননার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। অ্যাডভোকেট ইউসুফ আলী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। পরে অ্যাডভোকেট ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ পালন না করায় আদালত অবমাননার অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে তলব করেছেন আদালত।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, সাহস থাকলে নাম নিয়ে কথা বলুন অমিত শাহ। ভাইপো কটাক্ষ নিয়ে অমিত শাহের উদ্দেশ্যে একাধিকবার এ বার্তা দিতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সে আক্রমণের জবাব দিলেন, নিশানা করলেন অমিত পুত্র জয় শাহকে। অল্প সময়ের মধ্যে কিভাবে কোটি কোটি টাকার মালিক হলেন জয়, কোন যোগ্যতায় ক্রিকেট বোর্ডে জায়গা হলো তাঁর প্রশ্ন তুললেন তিনি। শুধু তাই নয়, অমিত শাহের ছেলে তারও ভাইপো হয় বলে বিজেপিকে মনে করিয়ে দিলেন মমতা। এদিন পৈলানে দাঁড়িয়ে মমতা বলেন, খালি পিসি ভাইপো করছে, আগে ভাইপোর সঙ্গে লড়াই করে দেখাও। মনে রাখুন অমিত শাহ, দুর্নীতির অভিযোগ থেকে আপনার ছেলেও রক্ষা পাবে না। নিজের ছেলেকে আড়াল করবেন আর বাকিদের ভয় দেখাবেন? আপনার ছেলে কি করে ক্রিকেটের মাথায় বসলো, কি করে কোটি কোটি টাকা করলো? মনে রাখবেন, সেও আমার ভাইপো।
দৈনিক আজকাল এক খবরে লিখেছে, প্রায় প্রতি সপ্তাহেই রাজ্যে আসছেন তিনি। গত সপ্তাহে মতুয়াগড়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোভিডের টিকাকরণ শেষ হলেই সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা হবে। বৃহস্পতিবার সাগরে দাঁড়িয়ে ফের ঢালাও প্রতিশ্রুতি দিলেন বঙ্গবাসীকে। বললেন, বাংলায় ক্ষমতায় এলেই চালু হবে সপ্তম বেতন কমিশন। এখানেই শেষ নয়, কাকদ্বীপের সভায় দাঁড়িয়ে আরও বহু প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। সেই সঙ্গে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আরও একবার জোর গলায় বললেন, বাংলায় ডাবল ইঞ্জিন সরকারি গড়া হবে।
বঙ্গদখলের নয়া রণকৌশল, 110 কঠিন আসনের দায়িত্বে বিজেপির 22 কেন্দ্রীয় নেতা। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলা দখলে মরিয়া বিজেপি, সে কারণে আটঘাট বেঁধে মাঠে নেমেছে গেরুয়া শিবির। রাজ্যের ভোটারদের সঙ্গে দলের যোগাযোগ বাড়াতে নিত্য নতুন রণকৌশল নিচ্ছে তারা। সেই নীল নকশার অঙ্গ হিসাবে এবার এ রাজ্যের গুরুত্বপূর্ণ 110 বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে 22 সাংগঠনিক নেতাকে, যাদের মূল কাজ বিধানসভা কেন্দ্রের কাছে দলের আদর্শকে পৌঁছে দেওয়া, ভোটারদের মন বোঝা। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি দিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে সবশেষে পাওয়া একটি সংক্ষিপ্ত সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত এক মাস আগে ক্ষমতা গ্রহণের পর বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে টেলিফোনে আলাপ করলেও জো বাইডেন এতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেননি। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। নিষেধাজ্ঞা বহাল রেখে পরমাণু সমঝোতা রক্ষার দাবি অবান্তর, জার্মান চ্যান্সেলরকে বলেছেন ইরানের প্রেসিডেন্ট। ইয়েমেন সংকট সমাধানে ইরানকে ভূমিকা রাখতে হবে বলেছেন ইয়েমেন বিষয়ক মার্কিন বিশেষ দূত টিমোথি। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ এবং ভারতের পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণ, রাজ্য শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ 26 জন গুরুতর আহত। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।
Տեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության զայնի հայերեն ռադիո ժամն եք լսում։